আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। এসবিএস এর 50 বর্ষ পূর্তি নিয়ে এখন আমরা কথা বলছি ডক্টর কাইয়ুম পারভেজের সঙ্গে। ডক্টর কাইয়ুম পারভেজ, এসবিএস বাংলায় আপনাকে স্বাগত।
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনি কবে অস্ট্রেলিয়ায় এসেছেন আর এসবিএস এর কথা প্রথম কবে জানলেন? দুটো প্রশ্ন রাখলাম।
আমি অস্ট্রেলিয়াতে এসেছি সপরিবারে ইমিগ্রেশন নিয়ে 1992 সালের জুন মাসে, এবং এখানে আসার পরে আমার সার্কেলটাই হয়ে গেছিল মানে এসবিএস এর কাছাকাছি লোকজনের সঙ্গে, যেমন ধরুন গাজী রুহুল হক উজ্জ্বল, যে এসবিএস এর যিনি বাংলা প্রোগ্রাম করতেন, মহুয়া হক তার প্রয়াত স্বামী। রুহুল হক উজ্জ্বল আমার শ্বশুরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন দেশ থাকতে, সেই হিসেবে রুহুল হক উজ্জ্বলের সঙ্গে আমার পরিচয় হলো। তখন মহুয়া হকের কথা জানলাম, তারপরে তখন ওই বাংলা প্রোগ্রামের কথা জানলাম, আস্তে আস্তে রথীন মুখার্জির সাথে পরিচয় হলো। অস্ট্রেলিয়ার মাটিতে পা দিয়েই আমি এসবিএস এর খবর জানি আর এসে আমার স্ত্রীর এক বান্ধবীর বাসায় এসে উঠেছিলাম লেইন কোবে, তো ওরা ওই প্রতিদিন সন্ধ্যায় এসবিএস এর নিউজ দেখে, তো ফলে টিভিতে ওই এসবিএস আমার কাছে সবচেয়ে আগে একটা পরিচিত ব্রডকাস্টিং মিডিয়া হিসেবে গ্রহণীয় হয়ে গেল আর কি।
সেই সময় কেমন ছিল রেডিও অনুষ্ঠান?
তখন তো টেকনোলজির এত রমরমা অবস্থা ছিল না, কিন্তু যতটুকুই ছিল খুব কষ্ট করে ওনারা এটা চালাতেন সেটা আমি জানি বা বুঝি, এবং ধরেন বিশেষ করে সাক্ষাৎকার গুলো, ওই আপনি যেমন এখন আমার সাথে ফোনে কথা সেরে নিচ্ছেন, কিন্তু তখন তো সেগুলো হতো না, ওই সাক্ষাৎকার দিতে গেলে বা কিছু করতে গেলে এসবিএস এর স্টুডিওতে গিয়েই করতে হতো আর কি, তো ফলে বেশি দূরে যাওয়া যেত না। পরবর্তীকালে ধরেন যেটা বললাম যে আপনি নিজেও জানেন যে টেকনোলজির উন্নয়নের সঙ্গে সঙ্গে, যেমন এখন আপনারা ঢাকা থেকে নিউজ পান, আপনারা কলকাতা থেকে নিউজ পান, সেগুলো তো তখন কল্পনাও করা যেত না। সেই বলছি যে তবু এসবিএস এর একাগ্রতা, চেষ্টা এবং কমিউনিটির জন্য, কমিউনিটির ভাষার জন্য, কমিউনিটির ভাষাভাষী মানুষের জন্য যে সাপোর্ট, এটা সর্বকালের জন্য প্রশংসিত।
তখন বাংলাদেশ বা ভারতের যে সংবাদ, এগুলোর উৎস ছিল আমাদের দূতাবাসগুলো।
হ্যাঁ হ্যাঁ
তো দেখা যেত যে ওই দৈনিক সংবাদপত্র যেগুলো আসতো সেগুলো আবার সেখান থেকে তারা সংগ্রহ করে নিতেন। এবং আরেকটা বিশেষ প্রসঙ্গে আপনার সঙ্গে কথা বলতে চাই, সেটা হচ্ছে চরমপত্র খ্যাত প্রখ্যাত সাংবাদিক এম আর আখতার মুকুল, তিনি সম্পর্কে
হুম
আপনার শ্বশুর হন এটা আমরা জানি।
হুম জি
তো তিনি আমাদের এসবিএস বাংলার ঢাকার প্রতিনিধি ছিলেন, এই বিষয়ে যদি আপনি
হুম
একটু বলেন।
আচ্ছা, তাহলে একটু পুরোনো কারণ দিয়ে ঘাটতে হবে আর কি। সেটা হচ্ছে যে 1996 সালে আমরা তখন বঙ্গবন্ধু পরিষদে, আমি তখন সাংস্কৃতিক সম্পাদক, গাজী রুহুল হক উজ্জ্বল উনি সভাপতি, তখন আমরা 15ই আগস্টের বঙ্গবন্ধু পরিষদের যে অনুষ্ঠানে আমরা পরিকল্পনা করছিলাম, তো তখন আমাদের মধ্যে আলোচনা হলো যে আচ্ছা আমরা দেশ থেকে বা ইউরোপ আমেরিকা থেকে কোন একজন গেস্ট আনতে পারি কিনা, আমাদের অতিথি হয়ে আসবে এখানে এই 15ই আগস্ট নিয়ে আমাদের এখানে কথা বলবে বা তার অভিজ্ঞতা বলবে। তখন সবাই এক বাক্যে বলে উঠলো যে আমরা তাহলে মুকুল ভাইকে কেন নিয়ে আসি না, তো আমাকে বলে যে শুধু তোমার একটু সাপোর্ট দরকার, কারণ আমরা তো ওনাকে এখানে আসলে তো ওনাকে রাখতে হলে, এবং উনি তো মেয়ের বাসা ছেড়ে হোটেলে থাকবেন না, তো সেই জন্য তোমার আগে সম্মতি দিতে চাই। গাজী রুহুল হক উজ্জ্বল আমার শ্বশুরের বন্ধু, সেই হিসেবে আমি আমার স্ত্রী কবিতা আমরা ওনাকে চাচাই ডাকতাম, তো চাচাকে বললাম যে আমার উনি আসবেন আমার বাসা থাকবে, সেটা উনি কোথায় থাকবে, আমি কোনো অন্য কোথাও থাকতে দেবো বা কবিতা দেবে, তো হচ্ছে ঠিক আছে তাহলে আমরা ওনার সাথে যোগাযোগ করি, দেখি উনি আসবেন কিনা। যাই হোক, যোগাযোগ হলো, উনি রাজি হলেন, উনি আসলেন। আসার পরে তখন এই কথা সেই কথা, এখানকার সংস্কৃতি চর্চা, এখানকার বাংলা ভাষাভাষীদের সাংস্কৃতিক বিকাশ ইত্যাদি, এগুলো নিয়ে ওনার সাথে ওনারা সবসময় কথা হতে হতে, তখন ওনার সাথে তখন রথীন মুখার্জির পরিচয় হলো, কথা হলো। তো রথীন মুখার্জি ওনাকে বললেন যে মুকুলদা একটা কাজ করুন, আপনাকে এই কথাটা বলতে খুব ইস্বস্তিতা বোধ করছে, কারণ এটা আপনাকে মানায় না, কিন্তু আপনার কাছে সাহায্য চাচ্ছি যে বাংলাদেশ থেকে এরকম কাউকে একজনকে, আপনি তো সবারই শ্রদ্ধাভাজন, সবাইকে জানেন, সিনিয়র মানুষ, কাউকে একজনকে দিতে পারেন যিনি আমাদের এই সংবাদদাতা হবেন বাংলাদেশ থেকে। উনি বললেন যে সেটা দেওয়া যায়। তখন ওই রুল হক উজ্জ্বল, উনি বললেন আরে মুকুল ভাই আপনি করেন না, আপনি করেন, তারপর যতদিন না পান একজন, তারপরে একজনকে পাইলে আপনি দিন, আপনি করেন, আপনার জন্য তো এটা কোনো ব্যাপার না, আপনি তো প্রতিদিনই ঘুমের থেকে উঠে ভোরবেলা উঠলে এক্সলে এই করেন, এটা আপনার জন্য কোনো ব্যাপার না। বলছে তা ঠিক, কিন্তু উনি বললেন আমাকে একটু সময় দিতে, আমি একটু ভেবে দেখি। তো উনি সময় নিয়ে বেশ কিছুদিন ভাবলেন, তো পরে উনি বললেন যে ঠিক আছে, আমার সাথে তো কতগুলো বিষয়ে আলাপ করলেন, তারপরে বললেন যে আমরা সাপোর্ট দিলাম যে প্রাথমিক ভাবে আপনি করেন, তবে পুরোটা আপনার না করলেও চলবে। বা তো পরে শেষ পর্যন্ত উনি রাজি হলেন। তারপরে বোধ হয় ওই 1996 উনি ফিরে গেলেন, ফিরে গিয়েই 96-তে অথবা 97 থেকে উনি শুরু করলেন
মানে ফিরে যাওয়ার পর
এই
তারপর উনি এটা শুরু করেন, কিন্তু
এটা শুরু
2000
করলেন।
সালের দিকে তো তিনি একবার অসুস্থ হয়ে পড়েন, তখন তো
হ্যাঁ,
আমাদের
2000
সাংবাদিক আলী
সালে গিয়ে
হাবিব
উনি,
ভাই তার স্থলে ব্যাকফিল
হ্যাঁ
করেছিলেন।
হ্যাঁ তখন উনি আলী হাবিব, উনার খুব স্নেহভাজন, তো উনি তখন যখন উনি শারীরিক দিক দিয়ে আর পারছিলেন না, তখন উনি আলী হাবিবকে বললেন যে তুমি এটা করো, তুমি করো, আমি তোমাকে যতটুকু সাহায্য করার প্রাথমিক ভাবে আমি সেগুলো তোমাকে করবো, কিন্তু তুমি
তিনি
করো
কি পরে আবার ব্যাক করেছিলেন নাকি তারপরে আলী হাবিব ভাই কন্টিনিউ করলেন?
না। তারপর আলী হাবিব কন্টিনিউ করেছেন, উনি আর ব্যাক করেন না।
সেটাই, আলী হাবিব ভাই তো মারা গেছেন, তিনি আমাকে আগে
হ্যাঁ
বলেছিলেন যে এরপরে
হুম
তাকে কন্টিনিউ করতে বলেন এম আর আখতার মুকুল স্যার।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
প্রসঙ্গত, এম আর আখতার মুকুল মারা যান 2004 সালের 26শে জুন ঢাকায়, বা বলা যায় যে
ঢাকা,
2000 সাল পর্যন্ত তিনি SBS বাংলার ঢাকা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
গল্প
আচ্ছা, আমার এম আর আখতার মুকুলের আরেকটি বিষয় সম্পর্কে একটু মনে পড়লো, আপনার কাছে শুনতে
জি
চাচ্ছি। কলকাতা প্রতিনিধি হিসেবে পরিমল ভট্টাচার্যের নাম সুপারিশে, মানে এম আর আখতার মুকুল সাহেব সুপারিশ করেছিলেন, এরকম একটা কথা
হ্যাঁ
আপনি
হ্যাঁ
বলেছিলেন,
হ্যাঁ
এটা 1996 সালের দিকেই না?
হ্যাঁ হ্যাঁ ওই রতন মুখার্জি তখন ওই আমার শ্বশুরকে বলেছিলেন যে মুকুল ভাই যদি এটা আমার পারা উচিত, আমি পশ্চিমবঙ্গের লোক, তবু যেহেতু আপনি খ্যাতনামা সাংবাদিক, আপনি তো সব জায়গাতেই বিচরণ, আমাদের কলকাতা থেকে একজন প্রতিনিধি পেলে খুব ভালো হয়। তো উনি বলেন যে ঠিক আছে দিয়ে দেবো, উনি আমার রসিকতা, তুমি কজন চাও, রতন তাকে বলতে তুমি কজন চাও দিয়ে দেবো, বলছে আমাদের আপাতত একজনের জন্য আপনার পছন্দ মতো। তখন উনি ওই পরিমল কে উনি করে
ভট্টাচার্য।
দিয়েছিলেন আর কি।
আচ্ছা, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, SBS
জি
বা SBS বাংলা এ নিয়ে যদি আপনার কোনো, মানে আর কোনো কথা যদি বলতে চান শ্রোতাদের উদ্দেশ্যে।
SBS বাংলার কাছে আমার সারা জীবনের কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা এই জন্যই যে যেহেতু আমি এর সাথে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে জড়িত ছিলাম, কারণ এর আগেও যখন যারা SBS এর বাংলা প্রোগ্রাম যারা করেছেন তারা আমাকে নানানভাবে এখানে ইনভলভ করেছেন, আমি কখনো এখানে পরামর্শক হিসেবে কাজ করেছি, কখনো এখানে কোনো সমীক্ষা করেছি, কখনো ধরেন কোনো কিছু একটা ইস্যু তৈরি হচ্ছে সে তার উপরে আমার মন্তব্য দেওয়ার জন্য আমাকে অনুরোধ করেছেন। এই SBS এ এক সময় আমি কবিতা আবৃত্তিও করেছি, যাই হোক আমি মনে করি যে আমি বাংলা বিভাগের একটা একটা পরিবারের একজন সদস্য মনে করি আর কি। এবং SBS যে কাজ করছে, এবং এটা তো আগে আধা ঘন্টা ছিল, পরে সেটা 1 ঘন্টা হলো। হ্যাঁ
হ্যাঁ, 20 মিনিট
তো
দিয়ে শুরু
এবং
হয়, তারপর আধা ঘন্টা, পরে 1 ঘন্টা, আর এখন
হ্যাঁ
1 ঘন্টার 2টো অনুষ্ঠান সপ্তাহে আর কি।
2 সপ্তাহে, আগে তো একটা অনুষ্ঠান ছিল, 2টো ফেজ
জি
বলছি, সব দিক দিয়েই SBS এর বাংলার এটা বিকাশ হচ্ছে, এটা জনপ্রিয় হচ্ছে, মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এবং অনেক সময় যেমন ধরেন আমি আপনাকে একটু খুলে বলি যে আমরা যখন বাংলাদেশে ছিলাম, বিশেষ করে আমাদের সেই 71-এর সেই মুক্তিযুদ্ধের সময়কালীন কথা, যে কোথায় কি নিউজ হলো বড় না, BBC কি বললো সেটাই আমার সবচেয়ে বড়, আমরা BBC নিউজ বা ভয়েস অফ আমেরিকান নিউজের জন্য অস্থির থাকতাম, তেমনি এখন বাংলা নিউজ SBS ও সেরকম একটি বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য বাংলা মিডিয়া বলে মানুষ ভাবে এবং সেটার উপরে নির্ভর করে। তার ফলে আমি SBS কে সেজন্য সাধুবাদ জানাই, এবং বাংলার চ্যানেলের আরো উত্তরোত্তর বিকাশ হোক, এটা আরো সুন্দর হোক, আরো আকর্ষণীয় হোক, আরো নির্ভরতার জায়গা হোক, সেটাই আমি চাই। অনেক ধন্যবাদ যে আপনারা অনেক কষ্ট করে এটাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন।
ডক্টর কাইম পারভেজ, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ আমাকে স্মরণ করার জন্য, ধন্যবাদ।
SBS এর 50 বর্ষপূর্তি নিয়ে ডক্টর কাইম পারভেজের সাক্ষাৎকারটি শুনলেন, সঙ্গে ছিলাম আমি শিকদার তাহের আহমদ। আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন। ফেসবুকে ফলো করুন SBS বাংলা।